नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरि प्रिये। हा देवी काकू भर गदगदयाद्दवाचा जाति निपत्त भूवि दंडवत उद्घटर्ति अस्या प्रसादम बुधस्य जनस्य कृत्वा गंधर्विके तव गणी गणनम्। अंगश्यामलिन छटाभिरभितो मंदे कृतेन्दे वरम जड्डं जागुदरोचि सांविदधतं पट्टम्बरस्य वृंदारण्य निवासिनम हृदिलसद्दामाभिरामोदरम राधास्कंद निवेशितो जलभुजं ध्यायेन्दम्। भक्त्याविहीनाय अपराधलक्ष्यै क्षिप्त्वास्य कामादितरङ्गमध्यै कृपामयीं त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणानि। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालयै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तर्वोभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानुतोऽस्मि। तवैवास्मि तवैवास्मि न जीवामि त्वया विना इति दीर्घं राधे तं नयमाम चरणन्ति। গতকাল আমরা মৎসঙ্গম মহাত্মম এতত পরম অদ্ভুতম কৃতার্থ দিন বিপ্রসৌ শব্দ অভূত তৎস্বরূপতম কালকে এই শ্লোক আমরা আরম্ভ করেছি। কৃষ্ণ কৃপা কোথা গেল আসে নাই সঙ্গে মহৎগণের এখানে মহৎ মানে আর সাধুর মধ্যে একটু বৈশিষ্ট্য আছে। সাধু কনিষ্ঠ থেকে আরম্ভ করে উত্তম অধিকারী সকলকে বলা হবে, কিন্তু মহৎ কনিষ্ঠকে মধ্যমকে বলা হবে না। মহৎ মানে কি? ওই উত্তম অধিকারী। উত্তম অধিকারীর মধ্যে তিনজন, নির্ধূত কষায়, তারপরে পরিকর দেহ প্রাপ্ত, আর একটা হচ্ছে সুপ্ত কষায়, মূর্ছিত কষায়, সুপ্ত কষায়। যেরকম হচ্ছে নারদৃষ্টি, তুমি এদিকে এসো, এদিকে এদিকে মূর্ছিত কষায় মানে অনর্থ সম্পূর্ণরূপে তো ধৌ, কিন্তু কতগুলি আছে আমি সুপ্ত অবস্থাতে আছে, যে কেউ যেতে পারে। আর ভূতকষায় মানে নির্ধৌ নিঃশেষ রূপেতে একেবারে ধৌত হয়ে গেছে, আর নাই। আর পরিকর দেহ প্রাপ্তি মানে প্রেম প্রাপ্ত হয়ে গিয়ে পরিকর হয়ে গেছে তার। যেরকম হল নারদ ঋষি প্রথম অবস্থাতে ওই মূর্ছিত কষায় ভগবত দর্শনের পরে, আর সুখদেব গোস্বামী হচ্ছেন নির্ধূত কষায়, আর নারদৃষ্টির দ্বিতীয় অবস্থাতে তিনি যখন পরিকর দেহ প্রাপ্ত হয়ে গেলেন সেই অবস্থা। এরা হচ্ছে মহৎ। এদের লাইনে যারা আছে তারা হচ্ছে মহৎ। তিনজনে তিনজনে এরকম হাত দিয়ে দেবাস হয়ে গেল এদের কৃপাতে। এদের কৃপার অনুগামনী কৃষ্ণের কৃপা হচ্ছে, এইরকম হয়েছে মহৎ বললেন। আবার মহতের মধ্যেও কিরকম, অকিঞ্চন নিষ্কিঞ্চন, এটা তো প্রথমে আনুষঙ্গিক রূপে একদম তো কৃষ্ণই একমাত্র যাহাদের সম্পত্তি, আর কোনো তাহাদের জগতেতে আমার বলে কোনো জিনিস নাই। এরকম হচ্ছে তিনজন যারা আছেন মহাভাগবতগণ, এরা হচ্ছে মহৎ। মহৎসঙ্গের কি অদ্ভুত তাহার মাহাত্ম্য, যে এই বিপ্র কোনো সাধন ভজন না করে তাহার কৃপা শক্তি সঞ্চারেতে তিনি ওই গুরুদেবের মতন হয়ে গেলেন। গুরুদেব যেরকম হতে স্বরূপ গোপ কুমার রাধা প্রেরিত জন ওইরকম হতেন হয়ে গেলেন, অনুভূতি সম্পন্ন। যে কিছু উনি বর্ণন করেছেন এখন পর্যন্ত সব কিছু, এমনকি যে বর্ণন করেন নাই ওই সবগুলি তার হৃদয়তে প্রবিষ্ট করিয়ে দিলেন, অনুভূতি যুক্ত করে দিলেন। এইরকম হচ্ছে মহৎপুরুষের সঙ্গের প্রভাব। বলিলেন সংশয় করো না পরীক্ষিত মহারাজ, সংশয় করিবে না। কেন কেন না, যে তাহাদের মহিমাই হচ্ছে অবিতর্ক, তর্কের দ্বারা মনের বেধা দ্বারা এইসবগুলি বুঝতে পারা যাবে না যে কেন কিরকম হতে হল। এই যেন কোনো রকম সংশয় না থাকে, ভক্তির মাহাত্ম্য ভগবত ভক্তগণের মাহাত্ম্যতে কিছু সন্দেহ করবে না। এই বলতে গিয়ে তিনি বলছেন সঙ্গজ সংস্কৃতের হেতু, যে সঙ্গ অধিয়া না জেনে শুনে অজ্ঞানবশত যদি কেউ অসৎ ব্যক্তিগণের বিষয় ব্যক্তিগণের সঙ্গ করে, খান পান চলা ফিরা উঠা বিবাহ আদি অথবা অন্য কোন রকম হতে মেলামেশা এটা না জেনে শুনে করে, তাহার যে দুর্গুণগুলি তার মধ্যে প্রবিষ্ট করে যাবে। যেরকম তুমি জানো না জানো ধূপ কাঠি জ্বলছে, তুমি ইচ্ছা করে যে আমি এর ঘ্রাণ লিব না, তথাপি আসবে কি না আসবে, ওটা আসবে। আগুন যেখানে জ্বলছে সেখানে তো তুমি মনে করো যে সে এর কোনো প্রভাব নাই, তাপ লাগবে না, জলের মধ্যে যাবে আর জল ভিজে যাবে না। অতএব ওইরকম হতে সাধু সঙ্গের নামের ভগবত ভক্তির এইরকম হতে অদ্ভুত মহিমা। কিন্তু এই মহিমাতে যারা সংশয় করে তারা অপরাধী, সে অপরাধীগণের হৃদয়তে এইসব কাজ হয় না। যেরকম হতে আগুন জ্বালায় সত্যি সত্যি জ্বালাবে, না জেনেও জ্বালাবে, কিন্তু কাঠকে খুব ভিজে ভিজিয়ে দাও তাহলে জ্বলবে কি সহজে, সময় লাগবে। যখন তার আর্দ্রতা টেনে নিবে তারপর এমনি হবে না, ওই রকম হবে। সদাচারী না, তাদের হাতে সদাচারী হোক দুরাচারী হোক হবে অপরাধী গণের হবে। তুমি আমার কথা শুনো, অবাঞ্ছিত ভাবেতে প্রসঙ্গের যে আছে সেটি প্রশ্ন করো, অপ্রাসঙ্গিক জিনিস না, নেই তাই এইসবগুলি বন্ধ হয়ে ওই মধ্যে চলে যেতে হবে। প্রাসঙ্গিকগুলি জিনিসগুলি বুঝবার চেষ্টা করো। ভক্তি অসদাচার দুরাচার এইসবগুলিকে ভ্রুক্ষেপ করে না, শুধু ভ্রুক্ষেপ করে অপরাধের। অপরাধের আর পাপের মধ্যেই আছে বৈশিষ্ট্য আছে পরস্পরের। পাপ দ্বারা ভক্তিটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে কিছুদিনের জন্য, ভক্তি নষ্ট হবে না। যে বাড় ছিল সেটি বন্ধ হয়ে গেল,
আচ্ছাদিত অবস্থা,
আচ্ছাদিত হয়ে গেল, কি আচ্ছাদিত নয় স্ট্যাগনেন্ট হয়ে গেল, মানে স্তব্ধ হয়ে গেল, বাড়িতে না পারে দাঁড়িয়ে গেল। কিন্তু অপরাধের দ্বারা ভক্তি ক্ষয় প্রাপ্ত হয়ে যে বিনষ্ট করবে, উপাড়া ছিন্দে তার কিছু যায় পাতা, আর কোনদিন অঙ্কুরিত হবার যোগ্যতা থাকলো না। আর পাপীদের কি হবে, পাপের দ্বারা সাময়িক ভাবেতে এক দুই দশ বিশ পঞ্চাশ জন স্থগিত থাকলো, আবার সে যদি ওইগুলি কর্মফল ভোগ করে নিল আবার সাধু সঙ্গ হয়ে গেলে আবার ওইখান থেকে বাড়তে আরম্ভ করে। এইটা পাপ আর মহাপরাধের মধ্যে অপরাধের মধ্যে এইটা অপরাধ ভীষণ ভয়ঙ্কর। তবে অপরাধও সহজে হয় না, দ্বেষ বুদ্ধিতে যদি তাহার প্রতি কোন রকম হতে নিন্দা অপরাধ ইত্যাদি হয় তাহলে অন্যথা অজ্ঞাতভাবে সে বৈষ্ণবরাজগুলি ধরে না, তুচ্ছ ব্যাপার। কিন্তু জেনে শুনে যখন করতে লাগলো, দ্বেষ বুদ্ধিতে যদি করতে লাগলো তখন মুশকিল। এই জন্য বলছেন যে না জেনে শুনেও যদি হয় তাহলে সাধু সঙ্গ, সাধুর যদি এইরকম মহৎ পুরুষের যদি হয় সঙ্গ, তাহলে আশ্চর্যজনক ভাবেতে তাহার ফল। যোগ বাসিষ্ঠেতে সনাতন গোস্বামী একটি শ্লোক নিয়েছেন, সদা সন্ত অভিগন্তব্য যদ্যপ উপদেশন্তি ন যাহি স্বরি কথা তেষাং উপদেশা ভবন্তি তে। এরকম মহৎপুরুষ যদি কোনো উপদেশও না করে, কোনো কথা না বলে, তথাপি তাহার কাছে যাওয়া উচিত। কেন যাওয়া উচিত? তার সাথে থেকে এমনভাবে তো পরমার্থের কণিকা বাহার হবে যাতে ওর মঙ্গল করে, আর উপদেশ দেয় স্নেহ করে কথা বলে তাহলে তো কথাই বাকি। এই জন্য কথাও যদি না বলে মহৎপুরুষগণ, ওই বাতাবরণকে তাহারা ওই রকম হতে পরমার্থ একবার করে দেয়। যেরকম এখানে ধূপ কাঠি জ্বলছে, দেখো যে চারিদিকে সে আমোদ করে রেখেছে, একটা কিরাসন তেলে টিন এখানে রেখে দাও, দেখো যে কিরকম আমোদ করে দিবে। তাহলে সাধু সঙ্গের ভজনের প্রভাব নাই, এমন বাতাবরণ প্রস্তুত করে দিবে যাতে ভক্তি সঞ্চারিত হতে থাকে। আর যদি হরি কথা বলে, স্নেহ করে, আমার প্রতি কৃপা দৃষ্টি রাখে, তাহলে কথাই বাকি, তোর তো নিশ্চিত হতে হবে। এই জন্য বলছে যত সেবা আ ভগবত, শ্রীমদ ভাগবতের শ্লোক আবার একটা নিশ্চিত, যত সেবা সেবায়া ভগবত কুতস্থস্য মধুর দিশ রতিরাসু ভবে তীব্র পাদয়োগ দেশনার্দন। অদ্ভুত মহিমা এই শ্লোকের। সাধারণ লোক যে সনাতন গোস্বামী অর্থ করেছেন অন্য লোক করতে পারে না। এই জন্য সনাতন গোস্বামী আমাদের সম্প্রদায়ের গুরু হচ্ছেন। রূপ গোস্বামী তাহার গ্রন্থ এবং সিদ্ধান্তে নিয়ে এত সবগুলি লিখেছেন। সনাতন গোস্বামী সাধারণ ইতা মনে করব নিয়ে তিনি রূপানুগ আরাগানুগ বৈষ্ণব নন, তিনি বদ্রি ভক্তি লিখেছেন, তা নয়, রূপ গোস্বামীর গুরু, তারই এই সবগুলি আদি গ্রন্থ হচ্ছে এই বৃহৎ ভগবতামৃত আর শ্রীমদ ভাগবতের টিকা। ও তার মধ্যে থেকে সামান্য কতগুলি শ্লোকের এখানে টিকা তিনি দিয়েছেন, বৃহৎ রূপেতে বৃহৎ বৈষ্ণব তোষণীতে এইসবগুলি টিকা দিয়েছে। তিনি এই শ্লোকের অদ্ভুত একটা অর্থ করেছেন যে আজ পর্যন্ত কোনো ব্যাখ্যাকার টিকাকার এই অর্থ দেয় নাই। পরবর্তীতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাহার শিষ্যের শিষ্যের শিষ্য এরা সবগুলিকে নিয়েছে, কিন্তু ওর পূর্বে রামানু সম্প্রদায়ের কি অন্যান্য সম্প্রদায়ের লোক বহু টিকাকার, প্রায় এক শত জন টিকাকার, কিন্তু এত সুন্দর টিকা কেউ দেয় বলছেন যে যত সেবায়া ভগবত কুটস্থ মধুদ্দেশ, যে ভগবান কুটস্থ মধুদ্দেশ, তাহার যে সেবকগণ তাহাদের সেবা করলে কি হবে, রতিরাস ভবে তীব্র, তীব্র ভাবেতে রতিতে রাস অথবা রাসেতে রতি, এমন হবে যে পাদেও বেসনার্দন, বেসন অর্দন সংসারের প্রতি যে আসক্তি আছে সম্পূর্ণ ক্রিয়েতে দূর হয়ে যাবে, ধৌত হয়ে যাবে, যত রকম সাংসারিক ক্লেশ তৃতাপ সব কিছু সম্পূর্ণভাবে নিঃশেষ রূপেতে দূর। এইটা হচ্ছে সাধারণ শাব্দিক অর্থ। সনাতন গোস্বামী কি বলছেন, এই শ্লোক হচ্ছে তৃতীয় স্কন্ধের, যখন কৃষ্ণ নিকট হইতে উদ্ধব আর মৈত্রেয়ী দেশি হরি কথা শুনে দ্বারকাতে, আর তারপরে বিদ্যুৎ ঋষি চলে গেলেন বদ্রী বনে, মানে বদ্রিকাশ্রমে, আর উদ্ধব ব্রজপ্রদেশ হয়ে যমুনা তীরে তটে তটেতে তিনিও যাবেন ওখানে। সেই সময়তে কুরু জঙ্গল দেশেতে বিদুরের সঙ্গে তার দেখা হয়, কুরুজাঙ্গল দেশ মানে কি যমুনার উপকূলে ব্রজ এবং সেই সময়তে উদ্ধবের সঙ্গে দেখা হওয়াতে উদ্ধব তাহাকে কৃষ্ণের অপ্রাকৃত লীলাতে প্রবেশে তাহাকে সম্বাদ দিলেন আর কাঁদতে লাগলেন। কৃষ্ণের বাল্য থেকে আরম্ভ করে যত রকমের লীলা এই সবগুলিকে বলতে 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 আবেগপূর্ণভাবে আর থাকতে পারলেন না। শেষে তিনি বললেন যে সে আপনাকে প্রভু আদেশ দিয়েছেন যে সে এই যে সমস্ত কথা আমরাগুলি শ্রবণ করেছি আপনি মৈত্রেয়ী ঋষির কাছে গিয়ে আপনি শ্রবণ করুন। তখন তিনি শীঘ্রই বদ্রিক আশ্রমেতে যান, সেইখানে সে বিদুর আর মৈত্রেয়ীর সম্বাদ হয়েছিল। সেইখানে সে সৃষ্টি থেকে আরম্ভ করে কৃষ্ণের যে উদ্ভব সন্দেশ সম্বাদ এই সবগুলি মৈত্রেয়ী ঋষি তাহাকে বলেছিলেন। ওই সময়তে তিনি হরিকথা প্রসঙ্গ আরম্ভ করতে বিদুর বলছেন মৈত্রেয়ী ঋষিকে যে হে মুনে, আপনার ন্যায় যে মহৎপুরুষগণ তাদের চরণের সেবা করলে, যদি এইরকম মহাপুরুষের চরণ সেবা যদি হয়, চরণ সেবা কি করতে পারি আমরা? তাদের চরণেতে কোনো ব্যথায় যে পায়চিত্তে হবে কি অন্য করতে হবে, সংসারই তাহাদের কোনো অভিলাষা নাই, তাহলে কিরকম তাহাকে প্রসন্ন করা হবে? দু একটি হরিকথা যদি জিজ্ঞাসা করো তাহার অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে। ভগবত ভক্তগণের এই কি বলছে, অন্য কোনো কাজেতে তাহারা প্রসন্ন হবেন না, তারা প্রসন্ন হবেন হরি সম্বন্ধে কোনো কথা যদি জিজ্ঞাসা করা যায় তাহলে অত্যন্ত প্রসন্ন হয়ে সমস্ত কৃপা তা তাহার উপরে ঢেলে দিতে পারে। অন্য কিছু হচ্ছে সেকেন্ডারি, তিনি বলছেন যে সে আপনার ন্যায় মহৎপুরুষ যারা আছেন তাদের চরণ সেবা করিলে হয় কি কুটস্থ, কুটস্থ মানে হচ্ছে দুর্গেয়, তাকে সহজে জানা যাবে না। নমেধেয়া বহুনা সুতেন যমেশ এব বিণীতে তেন লব্ধ, ন্যায়াত্মা প্রবচনেন লব্ধ, শ্রুতি দ্বারা বহু শ্রবণ করছে, বহু অধ্যয়ন করছে, কিছু জ্ঞান হতে পারে কিন্তু তাহার বিজ্ঞান হবে না, তাহাকে জানা যাবে না। ভগবান যতদিন না তাহাকে কৃপা পাত্রকে তাহাকে বরণ করেন, এই জন্য ভক্তিকে বলা হয়েছে কি ভক্তির ছ পাতা, ছটি পাতা অঙ্কুরিত হয়, প্রথমে হয় ক্লেশাগ্নি, তারপরে সর্বশুভদা, তৃতীয় হচ্ছে মক্ষ লঘুতা সুদুর্লভা। প্রথমটা হচ্ছে কোন ভক্তি, সাধন ভক্তি, এতে দুটি পাতা, আর ভাব ভক্তি হচ্ছে দুটি, মোক্ষ লঘুতা কৃত এবং এই হাজার হাজার সহস্র সহস্র সাধন করলেও এই ভাব ভক্তিটা হয় না। সাধন ভক্তি হবে, ভাব ভক্তি হওয়া খুব কঠিন, অতএব এইটা সুদুর্লভা। এইরকম সুদুর্লভ ভক্তি যার মধ্যে আছে তারা মহৎপুরুষ, এই জন্য জগতে এতে বিরল মহৎপুরুষ। তো এই আপনার মতন যারা ভগবত ভক্ত আছেন তাহা আপনাদের পাদ পদ্মের সেবা করলে কুটস্থ দুর্গেয়, আবার কুটস্থ বলে যে তাহার কোনো সময়তে ক্ষয় ইত্যাদি নাই, সব সময় এক রস, আর কি সব সময় এক রস তিনি থাকবেন, কোনো রকম পরিবর্তন ধ্বংস ইত্যাদি কিছু নাই এবং দুর্বিতর্ক, এরকম হয় কুটস্থ। আর সর্বকাল ব্যাপী ভূত ভবিষ্যৎ বর্তমান জগতের সৃষ্টি পূর্বে ও আছেন, জগতের সৃষ্টির সময় আছেন, সব সৃষ্টি পরেও তিনি আছেন, তিনি কুটস্থ। কে? ভগবান মধুসূদন। মধুসূদন মানে কি? মধুসূদন, সূদন অর্থে দুটি, ছেদন এবং গ্রহণ। ছেদন কীরকম হয়েছে, সংসারে যত রকম ব্যসন আছে এই সবগুলিকে শেষ করে দিতে পারে, ছেদন করে কিসের দ্বারা, নিজে ভক্তি প্রদান করে। আর গ্রহণ অর্থে মধুসূদন, কে? মধু যিনি গ্রহণ করেন, কি একটা সংসার মধু তাকে কেটে দেন, কিসের দ্বারা কাটেন, ভক্তি প্রদান করেন। আর মধুসূদন তাকে দূর করে দেন, কেটে দেন, কিরকম হতে? এটা তো সংসারের প্রতি যে আসক্তি নিঃশেষ রূপে কেটে দিতে পারেন, এইটা হচ্ছে মধু, এই জন্য মধুসূদন। আবার মধু মানে প্রেমের যে মধু যে গ্রহণ করেন, বিশেষ করে ব্রজের যে প্রেমের যে মধু, এটাকে যিনি গ্রহণ করেন তিনি হচ্ছেন মধুসূদন। ভ্রমরকে বলে মধুসূদন, আবার ওই রকম হতে মধুসূদন। তো এই মধুসূদন যে কৃষ্ণ, তার চরণকমলেতে ব্যসনাতে হারি, সংসারের প্রতি যে ব্যসন আসক্তি এইটাকে অপহারি, রতিরাগ অর্থাৎ প্রেমোৎসব নিত্য নবীন ভাবতের উৎসব প্রেম প্রেমোৎসব উৎপন্ন করাইয়া থাকে এই মহৎপুরুষের সঙ্গীত পারে অত্যন্ত আশ্চর্য। কালকে ছিল মহা এক অসৎ ব্যক্তি, আর আজকে ওনার সঙ্গে তো হয়ে গেল মহৎ ব্যক্তি। এই অজামিল, তারপরে বাল্মীকি, বিল্লমঙ্গল, এরা সব দেখো যে কিরকম লোক ছিল। নারদের শ্রীকৃপাতে বাল্মীকি, তারপরে অজামিল, পার্শ্বগণের সঙ্গেতে কৃপাতে, আবার বিল্লমঙ্গল ভগবানের কৃপাতে, তার চৈত্য গুরু কৃষ্ণচন্দ্র তাহার হেতু কৃপাতে কিরকম হতে এক মুহূর্তের মধ্যে পূর্বে ছিলেন তিনি কত অসৎ, হয়ে গেলেন মহৎ। বেচাটি হরিদাস ঠাকুরের সঙ্গে তিন রাত্রেতে, মানে এক সেকেন্ড হলো, ওটা যখনই হরিদাস ঠাকুরের সামনে আসলো তখনই ওটা মনে করে যে পবিত্র হয়ে গেছে। আর বলি অনুষ্ঠান, এই তিন রাত্রি হলো অনুষ্ঠান হরিকথা শুনান, কিন্তু প্রথম নাম যখনই শুনিয়েছেন তখনই তাহার এইসবগুলি দূর হয়ে গেছে। জগাই মাধা ইত্যাদি নিত্যানন্দ প্রভু শুধু দর্শন মাত্রাতে উনি ইচ্ছা করলেন যে আরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাস হয়ে গেল। বাকি হচ্ছিল অনুষ্ঠান মাত্র, ও আগেই হয়ে গেছে। অসৎসঙ্গ প্রভাব হলে ওই রকম মরবে, অসৎসঙ্গ বলা হয়ে যায় হলো না? অসৎসঙ্গ যদি করে সৎপুরুষও অসৎসঙ্গ করে তাহলে ও অসৎ হবে, যদি মধ্যমাধিকার থেকে উপরে নাই। তো অতএব অনুষঙ্গ রূপেতে সংসার দুঃখ নিবৃত্ত হয়ে যায়। আর ভগবত ভক্তিরূপী যে রস, ভক্তিরস কালকে যে বলছিলাম, ওইটিতে হৃদয়ের মধ্যে প্রবাহিত হয়ে যায়। অথবা কুটস্থ মানে কি, নতুন অর্থ এখানে করছেন, কুটস্থ, কুট মানে কি বিশেষ, কুট, কুট মানে হয় বিরাট ভাবে যে কুট মানে লম্বা চওড়া কোনো স্থান, গিরিরাজ। অন্নকূট নামে তো বিখ্যাত গোবর্ধন সিংহ কোথায় আছে, যেখানে যতিপুরা, যতিপুরাতে অন্নকূট স্থান, ওই গোবর্ধন গিরিরাজেতে সিংহেতে সেটি অবস্থিত। সেই কূটস্থ গিরিরাজের সিংহেতে স্থিত কে, কৃষ্ণ গিরিধারী, উনাকে বুঝাচ্ছে কৃষ্ণকে। অতএব সেই গোবর্ধন সিংহে বিরাজিত ভগবান মধুসূদন শ্রীকৃষ্ণের চরণ যুগলেতে তীব্রভাবেতে রতিরাজ আনন্দ উৎসব, প্রেমানন্দ উৎসব সেটি প্রাপ্ত হয়ে যায় ওই মহৎপুরুষের সঙ্গ। এটা সহজ নয়, কোনো সাধন করলো না, যেরকম স্বরূপ মাথুর ব্রাহ্মণ আর তার সঙ্গে তে হরি কথা শুনেছে কিরকম হয়ে গেল। ওই রকম হতে কোন লোক একটু সাধারণ শ্রদ্ধা নিয়ে যদি তাহার কাছে শ্রবণ করে যায় তাহলে শ্রবণ করলে আর বিশেষ কিছু লাগবে না, ও সব মুহূর্তের মধ্যে সব এসে যায়। হরিনাম যদি কেউ লাখ জন্মেতে করে আর সাধু সঙ্গেতে যদি অনুগত হয়ে না করে, আর একটি লোক অল্প দিনেতে কিছু দিনের মধ্যে তার আনুগত্যতে হরিনাম করে তা থেকে কোটিগুণ উন্নত হয়ে যাবে। যারা সাধু সঙ্গেতে করছে তার নাম রূপ চরিতাদি সুকৃত নাম ক্রমেণ রসনা মনসী নিয়ে গিয়া তিষ্ঠান ব্রজে তদানুগামী জনানুগামী কালম নয়েত অখিলাম ইত্যুপদেশ সারম উপদেশ সারিতা। বৃন্দাবনে থাকবে, বিশৃঙ্খল ভাবতে থাকবে না, নবদ্বীপে অর্থাৎ বৃন্দাবন। তদানুগামী জনানুগামী ভগবানের যে অনুগামী জন তাদের অনুগত হয়ে বৃন্দা অথবা বৃন্দাবনে অথবা নবদ্বীপে ধামেতে থেকে আর তারপরে হরিনাম ইত্যাদি করবে। মনের দ্বারা সংযোগ করে দিয়ে তার কথাগুলিকে স্মরণ করতে 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 আর জিহ্বা দ্বারা তাহার এইসব নামগুলি কীর্তন করবে। এই হচ্ছে উপদেশ সার। আরে আমি তো ধীরে ধীরে হলো কি স্বরূপের মতন উনিশ লক্ষ ভাব প্রাপ্ত হয়ে গেলেন। উনিশ লক্ষ ভাবতে ছিলেন সত্য ভাব, একেবারে অনুভূতি হয়ে আর তারপরে সব দেখলেন কি আমি কোথায় যাচ্ছি। আরে বৃন্দাবনে পৌঁছে গেলাম, কৃষ্ণ গোচারণ করে আসছে, আর সঙ্গে সঙ্গে গোচারণ করতে দেখে দেখে কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়ল, কৃষ্ণ আবার তাহার সঙ্গে লাপতে পড়ল, দুজন একেবারে মূর্ছিত হয়ে গেল। আবার কৃষ্ণ প্রথমে উঠে তাহাকে চেতনা করাইল আর যশোদা মার করকমলেতে তাহাকে অর্পণ করল। এরও তৎস্বরূপ সখরসে ছিলেন, সখরসে তাহাকে দিলেন। ইনার সখ্য স্বরূপ তাহার এতে ছিল, তার স্বরূপ এতে ছিল, এই জন্য তাহার সঙ্গে ওটা সঙ্গ হল। এই জন্য সনাতন গোস্বামী ওখানেতে অধিকারী বসত ওই মধুর রাসের ওখানে বর্ণন না করে দিয়ে এই পর্যন্ত করলেন যে এই পর্যন্ত বিথাক। এখন বলছেন যে শ্রীচরণ যুগলেতে কি হবে রতি রাস, অর্থাৎ তাহার সহিত নিরন্তর প্রেমোৎসব। অথবা আবার একটা বলছেন রতি রাসও তীব্র ভবেত গোবর্ধনেতে সিংহেতে স্থিত যে কৃষ্ণ, তীব্র মানে হচ্ছে কি দুর্নিবার, দুর্নিবার মানে কি তীব্র আসক্তি, তীব্র কাহার প্রতি আসক্তি, ওটাকে সহজে দমন করা যায় না। দুর্নিবার এমন ইচ্ছা যা তাকে আর কিছুতেই দমিত করা যায় না, হচ্ছে দুর্নিবার। অথবা স্বাভাবিক অনবচ্ছিন্ন রতি, কোনদিন তাকে ব্যাসের ইত্যাদি করা যায় না, অনবচ্ছিন্ন রতি। রাস কৃষ্ণের সহিত ব্রজঙ্গনা দিগের ন্যায় রাস ক্রীড়া বুঝিতে হইবে। সনাতন গোস্বামী বলছেন ওটা প্রাপ্ত হয়ে যায় যার মধ্যে নারদ ঋষি উদ্ধব ইত্যাদি ব্রহ্মার কল্পনা করতে পারবেন না, আর সেখানে তো উপস্থিত হয়ে যায়। সখরসের কথাই বাকি, ইনি তো সখা হলেন আর এরা কি হয়ে যাবে আরো উপরে চলে যাবে। নারদ আর উদ্ধব দুজন মিলে পরস্পর বার্তা লাভ করছে, দেখো তাই গোপ কুমারে আমরা যে জিনিসটাকে কল্পনা করতে পারি না আর তাহার সেখানে তাহার লোভ, কেন এটা লোভ বুঝেছে আমাদের থেকে উন্নত, এর যে থেকে উপদেশ আমরা কি দিব। উদ্ধব বলছে আমি কি উপদেশ দিব, ঠিক এর যে বস্তুপতি লোভ আছে এর তো সখা দেখছি সখ্যভ, আমার তো ওটা হল না, আমি তো মথুরাতে আর দ্বারকাতেই থেকে গেলাম। নাথ বলছে যে আপনি যদি এই বলেন তাহলে আমি কি বলবো। এই জন্য দেখো যে সাধু সঙ্গে কিরকম মহিমা। বেসনার্দন দেখো ওটা বেসনার্দনের একটা অর্থ করছেন, বেসনার্দন, বেসন মানে হয় কষ্ট, অর্দন মানে দূর করা। রতি রাস, রতিতে রাসেতে যে কৃষ্ণচন্দ্র নৃত্য করেন গোপীরা নৃত্য করে এ হচ্ছে রাসের প্রধান জিনিস, অঙ্গভঙ্গি ইত্যাদি স্বরালাপ, স্বরালাপেতেও কষ্ট হয় আর নৃত্যেতে তাহার পায়েতে তাহার একটু পায়েতই হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এই কৃষ্ণ যে চরণ যুগল যারা সেবা করেন যে মহৎপুরুষ তাদের মহিমা আমি কি বলবো তাহাদের সঙ্গে, এরা কি হবে সংসারের প্রতি যে রতি আছে তো অশেষ প্রকারেতে তা নষ্ট হবেই, আনুষঙ্গিক রূপেতে তাহার জন্য কোন চেষ্টা করতে হবে না, বল্কি কি হবে পাদয়োর ব্যসনার্দনঃ পাদ পদ্ম যুগলের রাস অর্দন, ব্যসনার্দন কৃষ্ণচন্দ্রের পাদ পদ্ম যে ক্লান্ত হয়ে গিয়েছে তার সঙ্গে সঙ্গে আরো লোকের ক্লান্ত হয়েছে, এটি রাসক্রীড়াতে নিত্যই প্রাধান্য, সেই নিত্যের প্রাধান্য হেতু পদযুগলের সঞ্চালনে তাদের একটু ক্লান্তি হয়েছে, সেই ক্লান্তির দুঃখ বিঘাতক অথবা যে ক্লান্তি এসেছে তাকে দূর করিয়ে দেয় কি কি করে দেয়, যে ভক্তি যে রাস ইত্যাদি ওর মধ্যে তাহার রতি করিয়ে দেয়, এমন মহাপুরুষ ওই সময়তে নিত্য ইত্যাদি করতে যে পাদ পদ্মের যে কষ্ট কষ্ট হল হয় কিন্তু অনুভূতি হয় না, কারণ সেখানে নবীন নবীন প্রেমত্ব হচ্ছে, অতএব এমন যে রাস তাহাতে ও রতি করিয়ে দেয় মহৎপুরুষের সঙ্গ। এই জন্য তিনি বলছেন অহ নিজন্ম অখিল জন্ম সৌভনম কিম জন্ম ভি তদ অপরেই অমুসমিন নজ্জদ ঋষিকেশ যশ কৃতাত্মনা মহাত্মনা য প্রচুর সৎসমাগম। নিজন্ম নিজন্ম অখিল জন্ম শোভনম, মনুষ্য জন্ম হচ্ছে অখিল জন্মের শোভাস্বরূপ, সব থেকে শ্রেষ্ঠ, এমনকি দেবতাগণের জন্ম অপেক্ষা বেশি এর মহত্ব রয়েছে। অহ নিজন্ম জন্ম শোভনম, 84 লক্ষ যোনির জন্ম, দেবতা থেকে আরম্ভ করে দিয়ে ব্রহ্মা থেকে আরম্ভ করে আর নিচে জলজন্তু ইত্যাদি এসব পর্যন্ত, তার মধ্যে মনুষ্য জন্মই হচ্ছে সমস্ত জন্মের শিরোমণি এবং সকলেরই শোভা। কেন এই জন্মেতেই ঋষিকেশ যিনি কৃষ্ণচন্দ্র তাহার গুণানুবাদ শ্রবণ করতে পারে, বর্ণন করতে পারে, স্মরণ করতে পারে, অন্য জন্মেতে হবে না। দেবতার জন্ম যদি দেখা যায় তাহলে সব থেকে মনুষ্য থেকেও শ্রেষ্ঠ, কিন্তু দেবতার জন্মের কি প্রয়োজন যেখানে মহৎগণের সঙ্গ হবে না, এই মহৎগণের সঙ্গে এই পৃথিবীতেই সম্ভব ভূমণ্ডলেতেই, আর ওর মধ্যে বিশেষ করে কোন জায়গাতে বৃন্দাবন শ্রী নদীপ ধাম এবং জগন্নাথ ক্ষেত্র এই তিনটাই বেশি সম্ভাবনা। বিশেষ করে কেন এখানেতে এরা ভূমণ্ডলকে পবিত্র করবার জন্য ভ্রমণ করেন, কোনো কাজ নাই তবে যান পর ঘর, কোনো কার্য নাই তথাপি ভূমণ্ডলকে পবিত্র করবার জন্য তীর্থে তীর্থত্ব প্রদান করবার জন্য সেখানে তিনি ভ্রমণ করে। ওখানে বিষয়ীরা আছে দেবতারা, ওদের হরিকথার কোনো প্রয়োজন নাই, ভগবত সেবার কোনো প্রয়োজন মনে করে না, ওর মধ্যে ডুবে থাকে আসক্তি, হরিকথা যারি মহৎপুরুষও যায় অবজ্ঞা করবে, যেরকম বৃহস্পতিকে অবজ্ঞা করেছেন ইন্দ্র, নারদ ইত্যাদি কেউ বেশি মহত্ব দেন না, প্রভু আমার যাতে রাজ্য রক্ষা হয় এইরকম হয় আপনি আশীর্বাদ করুন, ভগবত ভক্তি হোক এই কোনো দিন এটা শোনা যায় না, বৃত্তাসুরের যা হল ইন্দ্রের তাও হয় না। এই জন্য বলছে যে সে দেবতার জন্য পেয়ে কি লাভ, আরেক জায়গাতে বলছেন অনন্ত কথা রসস্য, দেবতার জন্ম লাভ করে কি লাভ, ব্রহ্মা ব্রহ্ম জন্ম কিম অনন্ত কথা রসস্য, ব্রহ্মা জন্ম নেবে কি করবো আমরা, সেখানে তো সবসময় সংসারের মধ্যে কৃষ্ণের প্রতি অত্যন্ত আসক্তি এবং ওইসবগুলি নাই, এই জন্য আমার প্রয়োজন নেই। ব্রাহ্মণ জন্ম লাভে আমি কি করব, কোনো প্রয়োজন নেই। যেখানে অনন্ত কথা রহস্য নাই, অনন্তের যে কথা তার মধ্যে যে রস আছে ও তো সব তো নাই, এই জন্য এইসবগুলি নিয়ে কি করব। এই জন্য বলছেন হে ব্রাহ্মণ, মনুষ্য জন্ম সমস্ত জন্মের অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ অখিল জন্মের শোভাস্বরূপ মনুষ্য জন্মই ভগবত ভক্তি বিস্তারক। মনুষ্য জন্ম ছাড়া আর ভক্তি বিস্তার হবে না, হৃদয়ের মধ্যে ভক্তি আসবে না। অতএব সকল জন্মের শ্রেষ্ঠ স্থানীয় দেবতা জন্মই বা কি প্রয়োজন, সেখানে ভক্তির কোনো কথা নাই, সেখানে কোনো নূতন করে সাধনও হবে না দেবজন্মে, এবং মনুষ্য ছাড়া অন্য কোনো জনিতেও কোনো সাধন হবে না। যেহেতু মহৎ গণ প্রায়শ তীর্থ পাওনের নিমিত্ত ধরাতলেই বিচরণ করিয়া তাকে ওইখানেতে দেখা যায়। আমাদের রূপ সনাতন ইত্যাদি কোনোদিন দেবসভাতে ওখানেতে গিয়েছে কি? মহাপ্রভুর কোনো দিন ওখানে জন্ম ইত্যাদি হবে না কৃষ্ণের হবে কি রামচন্দ্রের হবে? তারা নারদকে বসিয়ে দিয়ে কিছু হরি কথা শুনবে তাও না। ভক্তিবিনোদ ঠাকুরকে নিয়ে গিয়েছিল একটু শঙ্কা দূর করবার জন্য, সুদূরাচার এই থেকে দূর করবার জন্য দিয়ে বলে যে স্যার রাত্রি আমি ওখানে থাকবো না, আমি রাত্রেতে আমি এই এইখানে থাকবো, রাত্রে থাকলে গড়বড় হয়ে যাবে, এই যেন দিনবেলা যেয়ে দিনবেলা তিনি ফিরে জীব গোস্বামী মতন। নিষ্কেষে যশেতে যাহাদের চিত্ত নাই, ওই রকমভাবে ব্রহ্মার জন্ম হয়ে আমার কি প্রয়োজন, এই জন্য ঋষিকেশে যশেতে চিত্ত তাহাদের সব সময় ভরপুর অনর্গল, সেখান থেকে হরিকথা হচ্ছে বিজ্ঞবতী, আমার সেই মহৎপুরুষের সঙ্গ আমার প্রয়োজন। অথবা যারা হকীর্তনীতির দ্বারা ঋষিকেশের যশেতে আত্মসমর্পণ করেছেন তাদৃশ মহৎগণের প্রচুর রূপে যেখানে সমস্ত আগম নাই, বৈকুণ্ঠ জগতে হলেও আমার প্রয়োজন নেই। তবে উচ্চ উক্ত দেবতার্থীর জন্মও বৃথা হয়ে যায়। প্রসঙ্গক্রমেতে বলি, তোমরা হয়তো সুন্দরানন্দ বিদ্যা বিনোদের ওই তিনটি বই আছে না, অচিন্ত ভেদাভেদ, গৌড়ীয় কণ্ঠহার, গৌড়ীয় আর তিনটা আছে দেখেছ তোমরা? গুরুদেব যাহার সঙ্গ হয় নাই না, কোথায় যে মন্দ তিনি লিখেছেন এটা কেউ ধরতে পারবে না। কোটি কোটি লোক পথভ্রষ্ট হচ্ছে ওই বইগুলি পড়ে, আমার ভয় আছে যে তোমরাও সব পড়ে দিয়ে পথভ্রষ্ট না হয়ে যাবে। এই জন্য একটা প্রসঙ্গ ক্রমেতে এটা বলছি, এই প্রসঙ্গ ছেড়েও তোমরা অচিন্ত ভেদাভেদ গ্রন্থ আছে না, তার মধ্যে প্রথমটা তোমরা দেখবে, তিনি বলছেন যে বদন্তি তত্ত্ব বিজস তত্ত্বম যদি জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। খুব মনোযোগ সহকারে শুনবে। তিনি বলছেন যে ভাগবতের প্রতিপাদ্য বস্তু হচ্ছে অদ্বৈত জ্ঞান পরতত্ত্ব, এটা ভুল আছে? ভুল আছে কি? ঠিক আছে, ভুল আছে কি বলো, কি বলো? দেখো এখন বলো যে সে কি বিচার আছে, বদন্তি এটা তো ভাগবতের কথা, বদন্তি তত্ত্ববিদ তত্ত্ববিদ যাহার আছে অদ্বৈ জ্ঞানকেই পরতত্ত্ব বলেন, এটা তো কোনো ভুল নেই। এটাকে ব্রহ্ম কেউ দেখছে, কেউ পরমাত্মা রূপে দেখছে, আর কেউ এতে তো কোনো ভুল নেই। তাহলে সুন্দরানন্দে এই সব বইতে প্রতিপাদ্য বস্তু রূপে ধারণ লিখছে, তাতে দোষ কোথায়? তার মধ্যে বিষ আছে ভরা, প্রগাঢ় ভাবতে সাধু সঙ্গ মহৎপুরুষের যদি কৃপা না হয় তাহলে এইসবগুলি বুঝে উঠা মস্কি তখন তাহাদেরই উচ্ছিষ্ট আমরা জর্বন করব। গুরুদেবের তোমরা অচিন্ত ভেদাভেদ এই যে প্রবন্ধগুলি ওইটা যদি ভালো করে পড়ো আর বুঝে পড়ো তাহলে কিছু কিছু অনুধাবন করব, অন্যথা অনুধাবন করবার শক্তি হবে না। ভগবান অদ্বৈত জ্ঞান, এটা ভাগবত বলছে। অদ্বৈত জ্ঞান মানে কি? নদ্বয় ইতি অদ্বয়। ভগবান ছাড়া আর জগতে জীব জড় জগৎ কিছুই নাই, ভগবানই হচ্ছেন মূল। ভগবানের শক্তিতে জড় জগৎ হয়েছে, ভগবানের শক্তিতে এই তটস্থ মানে জীব হয়েছে, আর ভগবানের শক্তিতে পরজগৎ হয়েছে, এটা তো কোনো ভুল নাই। এই জন্য ভগবানকে বলা হয় অদ্বিতীয় অথবা অসম্বর্ধ, আর আর একটা কি অসাম্য অতিশয় ন সাম্য অতিশয় কৃষ্ণ থেকে, কৃষ্ণের বরাবরও কে না উপরে তো কথাই বাকি। এই জন্য তাকে অসাম্য অতিশয় অথবা অসম্বর্ধ ন সম এবং ঊর্ধ্ব, কৃষ্ণের বরাবরও কেউ নাই আর কৃষ্ণের থেকে বড় কি হবে। তাহলে এই জগৎ কৃষ্ণ ছাড়া হতে পারে না, এই জন্য জীব জড় আর চেতন জগৎ যা কিছু আছে কৃষ্ণেই থেকেই হয়েছে, এই জন্য অদ্বয় বলা যায় না। কিন্তু অদ্বয় বলে ভাগবতের এইটি যদি তাৎপর্য হয় যে কৃষ্ণ হচ্ছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, কি অর্থেতে? একটা আছে ভেদ একটা অভেদ, বলছেন যে সে সর্বাম খলিদম ব্রহ্ম, এটা সত্য না মিথ্যা? কি বলতো? সর্বাম খলিদম ব্রহ্ম, এটা সত্য হলো না মিথ্যা? এটা কি বলতো তুমি? তুমি যা বলবো গড়বড় হয়ে যাবে, তুমি যা বলবো গড়বড় হবে। যদি বলে যে সে সত্য তাহলে মিথ্যা, আর যদি মিথ্যা বলো তাহলে তো আছেই। সর্বম খলিদম ব্রহ্ম, না তো আমরা শব্দ অর্থ নিয়ে চলি এখন। এই জায়গায় বুঝাইবার জন্য বলছেন, এই জন্য গুরু মহারাজ ওইটা যদি পড়ো তোমরা ভালোভাবে তো যদি পড়ো তাহলে এদের বদমাশি আর নাস্তিকতার ধারা পড়বে, তখন এদের বই ছুব না, যদি ছুব তাহলে খণ্ডন করবার জন্য, আনে তো ওদের পদলেহন করতে বাধ্য। আচ্ছা, উপর থেকে মনে হচ্ছে যে কিরকম সুন্দর ভাগবতের কথা, গীতার শ্লোক দিয়ে বেদান্ত সব দিয়ে আর সবগুলি কথাগুলি পুষ্ট করছে, কিন্তু অত বদমাস চতুর যে প্রভুপাদের বিচারকে খণ্ডন করতে পারে, তাহলে কিরকম হয় হবে? তো বলছেন বুঝল বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যদি জ্ঞানম অদ্বয়ম। অদ্বয় মানে এটা বুঝে যাও না যে সর্বম খলিতম ব্রহ্ম। বেদেতে দু রকমের কথা, সর্বম খলিতম ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, আর কি তত্ত্বম অসত্য, তত্ত্বম তুমিও সেই, এই অর্থ শঙ্করাচার্য দেখাচ্ছে। আরেক দিকে আছে কি এক বহুশ্যাম স অক্ষত, কি ইচ্ছা করলেন এই জগৎ হোক, আবার কি নিত্য নিত্যানাম চেতন চেতনানাম, নিত্যের মধ্যেও পরম নিত্য আবার চেতনের মধ্যে তিনি পরম চেতন, তিনি হচ্ছেন পরব্রহ্ম পরম পরমাত্মা স্বয়ং ভগবান না। এখন দু রকমের শাস্ত্রে কথা দেখছে, দৌ সপারণা সাইজা সখায়ও, এক সখাতে দুজন, একটি সাক্ষী আর একটি ফলভোক্তা, ফলভোক্তা হচ্ছে জীব আর সাক্ষী কর্মফলদাতা হচ্ছেন পরমাত্মা, তাহলে দুটা এক হবে না। যাহাকে জানলে তদ্রূপ হয়ে যাওয়া যায় তাহার সমান হয়ে যাওয়া যায়, সমান মানে না তাহার অনুগত তাহার ভক্তিমান হওয়া যায়, তিনি আপ ব্রহ্ম যিনি আছেন, যিনি অপর কেউ ব্রহ্ম মানে ব্রহ্মতি চ, যিনি অপর কেউ বাড়িয়ে দিতে পারেন, কিছু ভক্তি প্রদান করে দিয়ে তাহাকে বাড়িয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। জীবটা করতে পারে না, জীব জগতের সৃষ্টি করতে পারে না, ইতরে শ্যাম অন্য লোক সৃষ্টি করতে, সৃষ্টিকর্তাকে উনি উনার অংশের 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 কলা বিকলা ওরাই সৃষ্টি করে, কোন জীব তত্ত্ব করতে পারে না। অতএব যে বেদেতে লেখা আছে সর্বম খলুইদম ব্রহ্ম, আবার চেতনা চেতনা নাম এই ভেদও আছে অভেদও আছে, কিন্তু অবিতর্ক্য তাকে মনুষ্য মেধা দ্বারা জানতে পারা যায় না, গুরু পরম্পরাগত যে বেদ শাস্ত্র ইত্যাদি তাদের উপদেশ অতদ্বারা তাকে এটা বুঝতে পারে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা না, দুটাকে সামঞ্জস্য করে, ওটা ভুল নয় ওটা ভুল নয়, ওটা মিথ্যা নেই ওটা মিথ্যা নেই, দুটাই ঠিক, অতএব কোন জায়গাতে কোনটা দিতে হবে এইটা বুদ্ধি সামঞ্জস্য করতে হবে। ব্যাসদেব ব্রহ্মসূত্রেতে এইগুলিকে সামঞ্জস্য করে। অতএব ভাগবতের সিদ্ধান্তটা কি, অদ্বৈত জ্ঞান পরতত্ত্ব কৃষ্ণ এইটাই তাহার সিদ্ধান্ত, না অচিন্ত ভেদাভেদ তাহার সিদ্ধান্ত? কোনটা? চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ কোথা থেকে নিয়ে আসলেন? ভাগবত থেকে, বেদ থেকে, উপনিষদ থেকে নিয়ে আসলেন, না মন গঠন থেকে?